আমাদের স্বর্গীয় পিতা, সকল ব্যক্তিরা কখনো যা করতে পারে অথবা বলতে পারে তার থেকে আপনার একটি শব্দ আমাদের কাছে অনেক বেশি অর্থবহুল হবে, কারণ লোকেরা আপনাকে দেখার জন্য অপেক্ষা করছে। আর আমরা আপনাকে ধন্যবাদ জানাই, কারণ সেখানে তারা আছেন যারা প্রত্যাশা করছেন তারা কিছু ঘটবে এমন প্রত্যাশা করছেন। আর যখন মানুষ কিছুর জন্য তৃষ্ণার্ত হয়, গভীরতা গভীরতাকে আহ্বান করে, সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য সেখানে একটি গভীরতা থাকতে হবে। সেই জন্য আমরা আজ রাতে এখানে আছি, কারণ এটা সেই সেবকদের হৃদয়ে আর লোকেদের হৃদয়ে ছিল আপনার অনুগ্রহ এবং আশীর্বাদ প্রার্থনা করতে, আমাদের একত্রিত করার জন্য। এই বিশ্বাস করি যে আপনি অসুস্থদের সুস্থ করবেন এবং হারানোদের রক্ষা করবেন আর আপনার বাক্য প্রকাশ করবেন। আর আমরা প্রার্থনা করি স্বর্গীয় পিতা, আপনি আমাদের এটা প্রদান করবেন যখন আমরা নম্রভাবে আপনার জন্য রাতের পর রাত অপেক্ষা করি। হতে দিন সেখানে যেন এমন ভাবে পবিত্র আত্মা নেমে আসে আর প্রত্যেক ব্যক্তি ঈশ্বর ছাড়া তাদের আশেপাশে অন্য সবকিছু বিষয় থেকে অন্ধ হয়ে যায়। লোকদের মধ্যে থেকে যেন এমন এক ক্রন্দন উঠে ঈশ্বরের জন্য তৃষ্ণার্ত, যতক্ষণ না এখানে সারা দেশে একটি পুনরুজ্জীবন আসে এবং প্রতিটি গির্জায় লোকে পূর্ণ হয়। পাপীরা ঈশ্বরের করুণার জন্য চিৎকার করে আর পবিত্র আত্মা অসুস্থদের নিরাময় করেন, খঞ্জদের চলতে সাহায্য করেন আর মৃতদের জীবিত করেন, আর এই বিষয়গুলি প্রদান করেন যা আপনার বাক্যে প্রতিশ্রুত করা হয়েছে। আসুন প্রভু যীশু, আর আপনার প্রতিশ্রুতি পূরণ করুন। আজ রাতে আমাদের কাছে আসুন, আমরা বিশ্বাস করি যে আপনি কাল আজ এবং অনন্তকাল একই। আপনার প্রতিশ্রুতি ব্যর্থ হতে পারে না, আকাশ ও পৃথিবীর উভয়েরই লোপ হবে কিন্তু আপনার বাক্য ব্যর্থ হবে না। আমাদের বোধ শক্তিকে উন্মুক্ত করুন, পবিত্র আত্মা যেন আসেন এবং পতিত জমিতে অবস্থান করেন। আমাদের বোধ শক্তি যেন আজ রাতে ঈশ্বরের আত্মা এবং শক্তির জন্য উন্মুক্ত হয়, যাতে তিনি আমাদের মাধ্যমে তার প্রতিষ্ঠিত বাক্য প্রকাশ করতে পারেন, কারণ আমরা এটা যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। এখন আজ রাতে আপনারা যারা পাঠ্য দেখেন, আসুন বাইবেলের দ্বিতীয় পিতর বইটি খুলি আর 15তম পদটি দিয়ে শুরু করি, কিছু সময়ের জন্য বাক্যের উপর কথা বলার জন্য। আর তোমরা যাহাতে আমার যাত্রার পরে সর্বদা এই সকল স্মরণ করিতে পারো এমন যত্ন করিব। আমরা কৌশল কল্পিত গল্পের অনুগামী হই নাই, গল্প কাহানি আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরাক্রম ও আগমনের বিষয়ে যখন তোমাদিগকে জ্ঞাত করিয়াছিলাম, কিন্তু তাহার মহিমার চাক্ষুষ সাক্ষী হইয়াছিলাম। আমি সেটা ভালোবাসি, চাক্ষুষ সাক্ষী, কিছু কল্প কাহানি নয়, আমরা যা বলছি তার সাক্ষী। ফলত তিনি পিতা ঈশ্বর হইতে সমাদর ও গৌরব পাইয়াছিলেন, আর সেই মহিমাযুক্ত প্রতাপ কর্তৃক তাহার কাছে এই বাণী উপনীত হইয়াছিল, ইনি আমার পুত্র, আমার প্রিয়তম, ইহাতেই আমি প্রীত। আর স্বর্গ হইতে উপনীত সেই বাণী আমরাই শুনিয়াছি যখন তাহার সঙ্গে পবিত্র পর্বতে ছিলাম। আর ভাববাণীর বাক্য দৃঢ়তর হইয়া আমাদের নিকটে রহিয়াছে, তোমরা যে সেই বাণীর প্রতি মনোযোগ করিতেছ তোমরা তাহা ভালোই করিতেছ। তাহা এমন দ্বীপের তুল্য যাহা যে পর্যন্ত দিনের আরম্ভ না হয় এবং প্রভাতীয় তারা তোমাদের হৃদয়ে উদিত না হয় সেই পর্যন্ত অন্ধকারময় স্থানে দীপ্ত দেয়। প্রথমে ইহা জ্ঞাত হয় যে শাস্ত্রীয় কোন ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়, কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। পাঠ্য বাক্যটিতে প্রভু তার আশীর্বাদ যোগ করুন। এখন আমি এটা একটি বিষয়ের জন্য নিতে যাচ্ছি, ঈশ্বর স্বয়ং নিজের ব্যাখ্যাকারী। আমরা ভ্রান্তির দিনে বাস করছি, আমরা এমন একটি দিনে বাস করছি যখন পুরুষ ও মহিলারা খুব কমই জানেন যে কি করতে হবে, সবই মনে হয় অশান্তি, সবকিছু এটা দেখতে অনেক ভিন্ন উপায় আছে বলে মনে হচ্ছে, এটা শয়তান এটা করার জন্য। এখন ঈশ্বর একজন ব্যক্তিকে ন্যায়সঙ্গত ভাবে বিচার করতে পারেন না সঠিকভাবে,
যদি না সেখানে এমন একটি মান থাকে যা থেকে তাকে তাদের বিচার করতে হবে। আর বাইবেল বলে যে তিনি যীশু খ্রিস্টের দ্বারা সমস্ত মানুষের বিচার করবেন, এবং যীশু খ্রিস্ট হলেন বাক্য। যোহন প্রথম অধ্যায়ে এটি বলে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, আর সেই বাক্য দেহ ধারণ করিলেন এবং আমাদের মধ্যে প্রবেশ করিলেন। এখন আমরা আজ যা আছি তা হল তার গুণাবলীর প্রদর্শন। ঈশ্বরে প্রথমে তিনি ঈশ্বরও ছিলেন না, ঈশ্বর আমরা হয়তো শুধু তাকে বলতাম একজন অনন্ত। তিনি ঈশ্বর ছিলেন না, কারণ সেই শব্দ ইংরেজি শব্দ গড, এর অর্থ উপাসনার বিষয়, আর তার উপাসনা করার জন্য কিছুই ছিল না। তাই তিনি ছিলেন এক অনন্ত, সেই সমস্ত বুদ্ধিমত্তার মূল উনুই। আর বুদ্ধিমত্তার এই উনুইতে একটি পরমাণু অণু বা কিছু ছিল না, কোথাও আলো তারা চান আর কিছুই ছিল না। ঈশ্বর, আমরা যাকে ঈশ্বর বলে জানি, মহান আত্মা যিনি অনন্ত, কখনো শুরু হয়নি, শেষ হয়নি, তিনি সেখানে ছিলেন আর তার মধ্যে গুণাবলী ছিল। এটা ছিল ঈশ্বর হওয়ার গুণাবলী, তারপরে পিতা হওয়ার গুণাবলী, পুত্র হওয়ার গুণাবলী, ত্রাণকর্তা হওয়ার গুণাবলী, একজন নিরাময়কারী হওয়ার গুণাবলী, এই সমস্ত গুণাবলী তার মধ্যে ছিল। আর এখন তারপর থেকে উদ্ভাসিত এই বিষয়গুলি দ্বারা কেবল তার গুণাবলী প্রকাশ করা হচ্ছে। আমি কি বলতে চাচ্ছি, গুণাবলী ছিল তার চিন্তা, আর একটি শব্দ একটি চিন্তার বহিঃপ্রকাশ, আর তখন সেটা তার চিন্তাই ছিল। আর যখন তিনি বললেন হতে দিন, আর এটা সেখানে ছিল, হতে দিন আর এটা সেখানে ছিল। আর এখন মনে রাখবেন, আপনারা যারা খ্রিস্টান, তারা জগৎ সৃষ্টি হওয়ার আগে তার চিন্তায় ছিলেন, আর আপনারা তার চিন্তার বহিঃপ্রকাশ। এমনকি জগৎ সৃষ্টি হওয়ার আগে আপনি খ্রিস্টে ছিলেন, আমেন, আদিতে ঈশ্বরে ছিলেন। সেটা আপনাকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন তার বিষয় করে তোলে, আর পুরো বিষয়টি হল ঈশ্বর স্বয়ং নিজেকে বাস্তব রূপ দিয়েছেন যাতে তাকে পরিচালনা করা যায়, দেখা যায়, আর এইভাবেই, আর এটাই ঈশ্বর সম্পূর্ণ বিষয়। তখন মানুষরা বলে ব্যাখ্যা, আমি এখানে কিছুক্ষণ আগে একটি সভায় কথা বলছিলাম, একজন ব্যক্তি আমাকে বললেন, তিনি বললেন, ভাই ব্রানাম, আপনার কাছে ভুল ব্যাখ্যা আছে, আপনি এটি সঠিকভাবে ব্যাখ্যা করেননি। এখন আমরা শুনি তারা ম্যাথোডিস্টদের কাছে যায়, আর তারা বলে ব্যাপটিস্টরা সঠিক ব্যাখ্যা করেননি, ব্যাপটিস্ট বলে প্যান্টিকোস্টালরা করেন না, প্যান্টিকোস্টালরা বলেন যে দা ওয়াননেসরা করেন না, দা ওয়াননেসরা বলেন দা অ্যাসেম্বলিজরা করেন না, আর প্রত্যেকে বলেন যে অপরজন করেন না। ঈশ্বর স্বয়ং নিজের ব্যাখ্যাকারী, ব্যাখ্যা করার জন্য কারো প্রয়োজন নেই, তিনি তার নিজের ব্যাখ্যা করেন। ঈশ্বরকে ব্যাখ্যা করতে পারেন এমন কোন ব্যক্তি আছেন? ঈশ্বর স্বয়ং নিজের ব্যাখ্যাকারী। এখন পিতর এখানে কথা বলছেন, আমরা খুঁজে পাই যে আদিতে যখন ঈশ্বর বলেছিলেন দীপ্তি হোক, আর সেখানে দীপ্তি হয়েছিল, এটাই এর ব্যাখ্যা। ঈশ্বর যখন কিছু বলেন এবং তা প্রকাশিত হয়, তখন এটাই ঈশ্বরের ব্যাখ্যা যে তার বাক্য সঠিক। দেখুন, যখন তিনি বললেন দীপ্তি হোক, আলোর মতো কিছু সৃষ্টি হওয়ার পূর্বে এটা তার চিন্তাধারায় ছিল। যখন তিনি বললেন দীপ্তি হোক, আকাশে আলো ফুটে উঠল, এটাই ব্যাখ্যা। কাউকে এর ব্যাখ্যা করতে হবে না, কারণ ঈশ্বর এটাই বলেছিলেন আর সেখানে এটা ছিল। ঈশ্বর যখন কথা বলেন এবং তা প্রকাশিত হয়, তখন এটাই তার বাণীর ব্যাখ্যা। লোকেরা কেন তা দেখতে পান না, লোকেরা কেন তা দেখেন না? যখন ঈশ্বর প্রতিশ্রুতি দেন আর ঈশ্বর বলেন আদিতে তিনি প্রতিটি যুগের জন্য তার বাক্য বরাদ্দ করেছিলেন, যেভাবে এটা শুরু থেকে শেষ পর্যন্ত নেমে এসেছে, আর এই সকল যুগ ধরে গির্জার জগৎ এই সমস্ত বিষয়গুলিকে ঐতিহ্য দ্বারা মিশ্রিত করেছে এবং আরো অনেক কিছু। আর ঈশ্বর সর্বদা ভাববাদীদের দৃশ্যে পাঠান, পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম পর্যন্ত, আর প্রভুর বাণী ভাববাদীর কাছে আসে। আর এটা কিভাবে হয়? এটা ঈশ্বরের বাক্যকে প্রকাশ করে, ঈশ্বরের প্রকাশ। এটা সঠিক না ভুল তা বলে দেয়, কাউকে এর ব্যাখ্যা করতে হবে না, বাক্য নিজেই ব্যাখ্যা করে। ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন আর সেখানে এটা ঘটছে। এর সম্পর্কে অন্য কিছু বলে কি লাভ? কে সেই পাপী মানুষ যে বলার চেষ্টা করবে? যখন ঈশ্বর একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর ঈশ্বর তা করে যে ব্যাখ্যাটি ভুল, সেটা ঈশ্বর নিজেই তার নিজের ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা করছেন। তার ব্যাখ্যা করার জন্য তার কারো প্রয়োজন নেই, তিনি যা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রকাশ করে তিনি নিজেকে ব্যাখ্যা করেন। ও যদি গির্জা শুধুমাত্র এটা দেখতে পারে আর প্রতিটি যুগের জন্য বরাদ্দ প্রতিশ্রুতি দেখতে পারে, অন্যান্য সমস্ত যুগে ঈশ্বর দৃশ্যে পাঠিয়েছেন, এমনকি ষাটটি মণ্ডলীর যুগেও, আর তিনি যা করার প্রতিশ্রুতি দিয়েছেন তা সবাই প্রকাশ করেছেন, সবকিছু, একটি বিষয় বাকি নেই, সঠিকভাবে তিনি যা বলেছেন তিনি তা করবেন, সেটা তিনি করেছেন। কারণ ঈশ্বর যখন বলেছিলেন যিশাইয়া ভাববাদীর পুস্তকে, তিনি বলেছিলেন এক কন্যা গর্ভবতী হইবেন, আর সে হয়েছিল। এখন কে এর ব্যাখ্যা করতে পারেন? ঈশ্বর ব্যাখ্যা করেছেন, তিনি বলেছিলেন এক কন্যা গর্ভবতী হইবে আর সে গর্ভবতী হয়েছিল। এখন আপনি কি আপনি পারবেন না এই সম্পর্কে কিছু বলা যাবে না, কারণ ঈশ্বর বলেছিলেন সে করবে এবং সে তা করেছে। কিন্তু মন্ডলী তখন এটা দেখার জন্য খুবই অন্ধ ছিল। দেখুন, তাদের এই সম্বন্ধে নিজস্ব ধারণা ছিল, তারা যে আশা করেছিল তার থেকে এটা খুব আলাদা ছিল। পিতর এখানে উল্লেখ করেছেন, তিনি বলেছেন ঈশ্বর তার বাক্য দ্বারা খ্রিস্টকে প্রকাশ করেছিলেন। তিনি বলেছেন ইনি আমার প্রিয় পুত্র। এই বিশ্বাসীরা সেখানে দাঁড়িয়েছিলেন আর খ্রিস্ট ছিলেন ঈশ্বরের প্রকাশ। তিনি সর্বদা তার বাক্য দ্বারা খ্রিস্টকে প্রকাশ করেছেন, কারণ খ্রিস্টই বাক্য, তিনি সর্বদা প্রকাশ করেন। যখন তিনি বলেছিলেন নোহর দিনে খ্রিস্ট নোহের মধ্যে ছিলেন, আপনি কি এটা বিশ্বাস করেন? নোহ বলেছিলেন বৃষ্টি হবে, বৃষ্টি হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বৃষ্টি হলো যার কোনো ব্যাখ্যার প্রয়োজন ছিল না, বৃষ্টি হয়েছিল কারণ ঈশ্বর নোহের মধ্যে বলেছিলেন বৃষ্টি হবে। তিনি একজন ভাববাদী ছিলেন আর প্রমাণ ছিল যে তিনি যা বলেছিলেন তা বাস্তবায়িত হয়েছিল, তাই তাদের এটা ব্যাখ্যা করার দরকার নেই। তাদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো বলেছিল এই ব্যক্তিটি জানে না তিনি কি বলছেন, কিন্তু ঈশ্বর সবসময় প্রতিজ্ঞা করেছিলেন যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকে যে আধ্যাত্মিক অথবা ভাববাদী আর তিনি যা বলেন তা বাস্তবায়িত হয় তাহলে তা শুনুন। এটা ঠিক, কারণ এটা সত্য, এটা বাক্য অনুযায়ী হতে হবে। আর নোহ বাক্য অনুযায়ী ছিলেন যখন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে বৃষ্টি হতে চলেছে আর বৃষ্টি হয়েছিল, এর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন ছিল না কারণ এটা ঠিক তাই হয়েছিল। যিশাইয়া বলেছেন এক কন্যা গর্ভবতী হইবেন আর সে হয়েছিল। এখন এটা খুবই অস্বাভাবিক ছিল, কেননা দেখুন এই কুমারী গর্ভধারণ অনেক শত বছর পর করেছিল। এটা এতটাই অস্বাভাবিক ছিল যে যোসেফ নামে একজন ভালো মানুষ, তার স্বামী একজন ন্যায়পরায়ণ ব্যক্তি আর তাকে একজন সর্বজনীন উদাহরণ করতে ইচ্ছুক ছিলেন না। সেই সময়ে এই ভালো ব্যক্তিটি যোসেফের কি মনে হয়েছিল যখন তার বাগদান হয়ে গিয়েছিল মরিয়মের বাগদত্তা? সে বাগদত্তা ছিল সেই সময়, এটা ভাঙা ব্যভিচার করার সমান ছিল। আর অবশ্যই যোসেফের মনে হয়েছিল যে মরিয়ম তাকে অবরোধের জন্য ব্যবহার করার চেষ্টা করছে অথবা তাকে তার অন্যায়ের জন্য একটি ঢাল তৈরি করছে, কারণ এখানে তাকে মা হতে দেখা গেছে, অবিবাহিত, শুধুমাত্র বাগদান হয়েছে। এমন একটি কৌশল পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া হতো, এটা আইন দ্বারা করা হতো। আর যোসেফ তার স্বামী একজন ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন, একজন খুব ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন, তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন। আর যখন সে তার দিকে সেই সুন্দর বড় সরল চোখ দিয়ে তাকিয়ে বলতো, যোসেফ, প্রধান স্বর্গদূত গাব্রিয়েল আমাকে দেখা দিয়েছেন এবং আমাকে বলেছেন যে আমি গর্ভধারণ করতে যাচ্ছি কোন পুরুষকে না জেনেই। এখন যদি যোসেফ শাস্ত্রে ফিরে তাকাতেন, ভাববাদী বলেছিলেন যে সে এটা করবে, এটা শুধুমাত্র ঈশ্বর তার নিজের বাক্য ব্যাখ্যা করছিলেন, দেখুন, কিন্তু এটা খুব অস্বাভাবিক ছিল। এটা যে কোনো যুগের সঙ্গে একই ব্যাপার, ঈশ্বরের বাক্য মানুষের কাছে বিদেশী বলে মনে হয়, এটা খুবই অস্বাভাবিক। ঈশ্বর সবসময় অস্বাভাবিক কিছু করেন, ঈশ্বর যেখানেই আছেন তা অস্বাভাবিক। এটা বিশ্বের নিয়মতান্ত্রিকতার বিরুদ্ধে, কারণ তারা এমন ভাবে বিষয়গুলি নিয়েছে যেটা তারা মনে করে এইভাবে হওয়া উচিত, কিন্তু ঈশ্বর আসেন এবং অস্বাভাবিক কাজ করেন। এই কুমারী কিভাবে গর্ভধারণ করতে পারেন? তিনি সৎ ছিলেন, তিনি এর জন্য ঈশ্বরের কাছে অন্বেষণ করেছিলেন। আর তখন ঈশ্বর স্বপ্নে তার সাথে কথা বললেন আর বললেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, ঈশ্বর তাহাকে আবৃত করিয়াছেন, এটাই তাহা করিয়াছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিভাবে ঈশ্বর সেখানে যোসেফের সাথে আচরণ করেছিলেন? গৌণ উপায়ে, স্বপ্নের মাধ্যমে। এখন আমরা জানি স্বপ্ন আছে, আমরা স্বপ্নে বিশ্বাস করি, আমি স্বপ্নে বিশ্বাস করি, ঈশ্বর সবসময় স্বপ্নের মাধ্যমে মানুষের সঙ্গে কথোপকথন করে থাকেন, কিন্তু স্বপ্ন হলো দ্বিতীয়, দেখুন, এটা সঠিক অথবা ভুল হতে পারে যদি না এটা ব্যাখ্যা করা হয়, কিন্তু তার কোনো ব্যাখ্যার প্রয়োজন ছিল না, ঈশ্বর নিজেই যোসেফের সাথে সরাসরি কথা বলেছিলেন, কারণ সেই দিনগুলিতে ব্যাখ্যা করার জন্য কোন ভাববাদী ছিলেন না, 400 বছর ধরে কোন ভাববাদী ছিলেন না। তাই পরবর্তী শ্রেষ্ঠ ঈশ্বর কল্যাণের জন্য যত্নশীল, তার নিজের পুত্রের কল্যাণের জন্য একটি স্বপ্নের মাধ্যমে এবং ব্যাখ্যা ছাড়াই যোসেফের সাথে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মহিলা ঠিকই বলেছেন, যে পবিত্র বিষয়টি তার মধ্যে গর্ভধারণ করেছে তিনি হলেন ঈশ্বরের পুত্র, কোন ব্যাখ্যার প্রয়োজন ছিল না। ঈশ্বর সৎ, আন্তরিক হৃদয়ে তার নিজের ব্যাখ্যা করেন। পুরুষ এবং মহিলা যারা দেখেন যে বিষয়টি রহস্যময়, যদি আপনি সৎ এবং আন্তরিক হন এবং বিশ্বাস করেন, আপনার কাছে এটা ব্যাখ্যা করার জন্য ঈশ্বরের কাছে একটি উপায় আছে। প্রথমত, এটা একটি প্রতিশ্রুতি কিনা তা খুঁজে বের করুন। যদি যোসেফ ফিরে যেতেন আর ঐতিহ্য থেকে সরে গিয়ে বাইবেলে ফিরে যেতেন আর খুঁজে বের করতেন যিশাইও বলেছিলেন যে সে তা করতে যাচ্ছে, আর যে বিষয়গুলি বলা হয়েছিল আর তার জন্ম
আর এই বিষয় সম্পর্কে শাস্ত্র যা বলা হয়েছে পবিত্র ভাববাদীদের দ্বারা, যেমন পিতর বলেছেন, আর এই বিষয়ে কোনো ব্যক্তিগত ব্যাখ্যা দেওয়ার অধিকার কোনো ব্যক্তির নেই। এটা ঠিক যা ঈশ্বর বলেছেন তা ঘটবে। তিনি সেই দিনের জন্য প্রতিশ্রুত ঈশ্বরের বাক্যের প্রকাশ ছিলেন। ঈশ্বর এটা বলেছেন, তাই সেখানে এটা হয়েছিল। এটা তার নিষ্পত্তি। যিশু বলেছেন, যখন তিনি পৃথিবীতে ছিলেন, যখন তারা তার সেবা কার্যকে বুঝতে পারেনি, এটা খুব মহান ছিল, খুব বিস্ময়কর, তারা পারেনি, বরং অসাধারণ, তারা তাকে বুঝতে পারেনি। তিনি বলেছিলেন, তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো। আমি আশা করি আমি এখানে আপনাদেরকে বধির করছি না, জোরে আওয়াজ করে, তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। দেখুন, তারাই সাক্ষ্য দেয় আমি কে। দেখুন, ঈশ্বর বাক্য বরাদ্দ করেছিলেন, সেই দিন ছিল ঈশ্বরের প্রকাশের দিন, ঈশ্বর ইম্মানুয়েল আমাদের সঙ্গে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ, এবং তাহার নাম হইবে ইম্মানুয়েল আমাদের সহিত ঈশ্বর। ঈশ্বর দাউদের মধ্যে ছিলেন, ঈশ্বর মোশের মধ্যে ছিলেন, এটা ঈশ্বর সর্বত্র সেই যুগের জন্য নিজেকে প্রকাশ করছেন। কিন্তু এই যুগে একজন কুমারী গর্ভধারণ করবেন এবং তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিবেন, আর তিনি আমাদের সাথে ঈশ্বর হবেন। সেই জন্যই তারা তাকে ক্রুশবিদ্ধ করেছিল, নিজেকে ঈশ্বর বানিয়েছিলেন, আর বিশ্রামবার ভঙ্গ করিবার জন্য তিনি ছিলেন, তিনি বিশ্রামবারের ঈশ্বর ছিলেন, আর তিনি ঈশ্বর ছিলেন। আর তিনি শুধুমাত্র একজন সাধারণ মানুষ অথবা একজন সাধারণ ভাববাদী ছিলেন না, যদিও তিনি একজন সাধারণ মানুষ এবং একজন ভাববাদী ছিলেন, কিন্তু তিনি ছিলেন ঈশ্বর ভাববাদী, আর তিনি বাক্যের পূর্ণতা ছিলেন। ঈশ্বর যা বলেছিলেন ঠিক তাই তিনি করবেন। বলেছিলেন, তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারে? তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। কিন্তু তাদের প্রথা, তারা অন্য যুগের প্রতিফলনে বসবাস করছিল। আমি যেমন কয়েক সপ্তাহ আগে প্রচার করেছিলাম, একটি প্রতিফলনে বসবাস, একটি প্রতিফলন হল একটি মরিচিকা, সূর্য নিজেকে প্রতিফলিত করে, আর এটা মিথ্যা, আর অন্য যুগের কোন প্রতিফলন হল একটি মিথ্যা প্রতিফলন। মানুষ সবসময় এমন কিছুতে হাঁটছে যা কয়েক বছর আগে ঘটেছে। লুথারেনরা লুথারেন এর প্রতিফলনে হাঁটছে। লুথারের সূর্যালোক তার সময়ে ভালো ছিল, ওয়েসলি তার সময়ে ভালো ছিল, প্যান্টিকোস্টাল তার সময়ে ভালো ছিল। আমরা সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি, আমরা অন্য যুগে বসবাস করছি, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা পিছনে ফিরে তাকাতে পারি না। যখন আমরা নিজেদেরকে কোন বিষয়ের মধ্যে স্থির করি, তখন আমরা মনে করি যে আমরা সম্পূর্ণ এটি তৈরি করেছি। আমরা আমাদের ঐতিহ্যগুলিকে গুটিয়ে ফেলি, আর এটা সেই দিনের জন্য ঠিক ছিল, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। শাস্ত্র অনুসন্ধান করুন এবং দেখুন আজকের জন্য কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারপর আমরা জানতে পারবো আমরা কোথায় আছি, তারপর আমরা বলতে পারবো আমরা কোথায় দাঁড়িয়ে আছি। লুথার, আপনি বাক্যে তাকান এবং দেখতে পারেন, সেই সার্দিষ্ট যুগে আপনি দেখতে পাবেন ঠিক কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দেখুন কি রকম একজন আরোহী এগিয়ে গেলেন, দেখুন ঠিক কে তার সাথে দেখা করতে গেল, ঠিকভাবে মানুষের ধূর্ততা, সংস্কার, ওয়েসলিকে দেখুন, আর এইভাবে অন্যদের। যখন এটি প্যান্টিকোস্টাল যুগে নেমে আসে, আর সেই যুগের মধ্যে দিয়ে এটি কিভাবে ভ্রমণ করছে তা দেখুন। বাক্যের দিকে তাকান এবং দেখুন আমরা কোথায় আছি। এই কারণেই যিশু বলেছেন, শাস্ত্র অনুসন্ধান করো, দেখুন আমরা কোথায় আছি। আমি বিশ্বাস করি আমরা এই মুহূর্তে ঈশ্বরের পুত্রের আগমনের সময়ে আছি। আমি বিশ্বাস করি আমরা সেই যুগে সেই ঘন্টায় রয়েছি যখন তিনি যে কোনো সময় উপস্থিত হতে পারেন। আমি বিশ্বাস করি শাস্ত্র ঘোষণা করে যে আমরা এই পৃথিবীর ইতিহাসের শেষ ঘন্টায় আছি। আমি বিষয়গুলিকে দেখতে পাচ্ছি যে তারা তৈরি হচ্ছে। দেখুন, এই ইকুমিনিকাল কাউন্সিল সমস্ত ধর্ম সম্প্রদায়গুলিকে পশুর চিহ্নে নিয়ে যাচ্ছে, আর দেখুন রোমান সাম্রাজ্য এবং তারা কি করছে, আর বাকিদের দেখুন তারা একত্রিত হচ্ছে, আলো নিভিয়ে সুসমাচার বন্ধ করে। প্রত্যেককে এর অন্তর্ভুক্ত হতে হবে এবং তাদের আলোতে চলতে হবে, নতুবা আপনি মোটেও হাঁটতে পারবেন না। দেখুন আমরা শেষ সময়ে এসেছি। ঈশ্বরকে ধরে রাখা এবং তার বাক্যে বিশ্বাস করা ছাড়া আমাদের আর কিছু অবশিষ্ট নেই। বাক্য সবসময় ঠিক। লাইদিকেয়াস্ত মন্ডলীর যুগে এটা ছিল একমাত্র মন্ডলীর যুগ, তাদের সকলের মধ্যে, যখন খ্রিস্টকে গির্জার বাইরে রাখা হয়েছিল, তিনি বাইরে ছিলেন, দরজায় আঘাত করছিলেন, কি হয়েছে, এই ইকুমেনিক্যাল কাউন্সিলই তাকে বের করে দেবে। বাইবেল বলে যে তাকে বাইরে থাকতে হবে, আর তিনি আছেন। তারা কি বন্ধ করেছে, বাক্য, আর তিনি বাক্য, তিনি সর্বদাই বাক্য ছিলেন, আর তিনি আজ রাতেও বাক্য আছেন, তিনি বাক্য। বাইবেল বলে বাক্য তীক্ষ্ণ, দিদার খড়গ চেয়েও শক্তিশালী, ইব্রীয় চতুর্থ অধ্যায়, হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক, বাক্য ছিল। সেই দিন যিশু যখন বলেছিলেন, তখন তাদের জানা উচিত ছিল তিনি কে, তিনি কি করেছেন তা দেখুন। একদিন তিনি সেখানে দাঁড়িয়েছিলেন তার সেবা কার্যের শুরুতে। শিমন নামে একজন ব্যক্তি তার কাছে এসেছিলেন, শিমন পিতর, আর যখন পিতর তার দিকে তাকালেন এবং তাকে দেখলেন, যিশু তাকে বললেন, তোমার নাম শিমন আর তুমি যোহনের পুত্র। তার জানা উচিত ছিল যে মসি বলেছেন, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যে হইতে, তোমার ভাতৃগণের মধ্যে হইতে তোমার জন্য আমার সাদৃশ এক ভাববাদী উৎপন্ন করিবেন, তাহারই কথায় তোমরা কর্ণপাত করিবে। আর এখানে একজন লোক ছিলেন যিনি তাকে তার জীবনে কখনো দেখেননি, বললেন, তোমার নাম শিমন আর তুমি যোহনের পুত্র। কেন? তিনি ঠিক তখনই জানতে পারলেন যে এটা আর হতে পারে না। তাদের শত শত বছর ধরে কোনো ভাববাদী ছিল না, আর এখানে একজন ব্যক্তি তাকে বলছেন তিনি কে। আশ্চর্যের কিছুই নেই যে তিনি এটা গ্রহণ করতে পারেন। ফিলিপ সেই সময় গিয়েছিলেন আর তিনি নথানেলকে একটি গাছের নিচে দেখতে পেলেন আর তাকে যিশুর কাছে নিয়ে আসলেন। যিশু বললেন, এই দেখো একজন প্রকৃত ইসরায়েলীয় যাহার অন্তরে ছল নাই। তিনি বললেন, রব্বি আপনি কিসে আমাকে চিনিলেন? তিনি বললেন, ফিলিপ তোমাকে ডাকিবার পূর্বে যখন তুমি সেই ডুমুর গাছের নিচে ছিলে তখন তোমাকে দেখিয়াছিলাম। তিনি বললেন, রব্বি আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। তিনি জানতেন যে তিনি কে, কি এটার পুরো ব্যাখ্যার প্রয়োজন নেই, যিহোবা এটা বলেছেন। সেখানে যারা বিশ্বাস করেনি তারা দাঁড়িয়েছিলেন, তারা বলেছিল, এই মানুষটি হলো বেলশেবুল, তার কাছে এক ধরনের কৌশল আছে যেটা সে ব্যবহার করছে, তিনি একজন গণৎকার অথবা অন্য কিছু। যিশু তাদের দিকে তাকিয়ে বললেন, কেননা আর যে কেহ মনুষ্যপুত্রের বিরুদ্ধে কোনো কথা কহে সে ক্ষমা পাইবে, কিন্তু যখন পবিত্র আত্মা একই কার্য করিতে আসেন তা নিন্দা করে সে ক্ষমা পাইবে না। এই পৃথিবীতে অথবা আগামী পৃথিবীতে তিনি আমাদের দিনের ভবিষ্যৎবাণী করেছিলেন যে দিনটি আমরা দেখব, কারণ তিনি কাল আজ এবং অনন্তকাল একই আছেন। মনে রাখবেন, মসির মধ্যে যিশু খ্রিস্ট ছিলেন, তিনি যিশু খ্রিস্ট ছিলেন যিনি দাউদের মধ্যে ছিলেন, যখন দাউদ এর পুত্র দাউদ পাহাড়ে উঠেছিলেন একজন প্রত্যাখ্যাত রাজা আর জেরুসালেমের জন্য কাঁদলেন, তার মধ্যে খ্রিস্ট ছাড়া আর কিছু ছিল না। প্রায় 800 বছর পরে দাউদের পুত্র জৈতুন পর্বতের উপরে অবস্থান করছিলেন আর জেরুসালেমের দিকে তাকিয়ে কাঁদলেন আর বললেন, জেরুসালেম জেরুসালেম, কুকুটি যেমন আপন শাবকদিগকে পক্ষের নিচে একত্র করে, আমি কতবার তেমনি তোমাদের সন্তানদিগকে একত্রিত করিতে ইচ্ছা করিয়াছি, কিন্তু তোমরা সম্মত হইলে না। জোসেফ যখন কারাগারে ছিলেন সেটা যিশু ছিলেন, যখন তাকে প্রায় 30টি রৌপ্য মুদ্রায় বিক্রি করা হয়েছিল সেটা যিশু ছিলেন, যখন তাকে পটিফরের অধ্যক্ষ করা হয়েছিল সেটা যিশু ছিলেন, যখন তিনি ফরনের ডান দিকে বসলেন আর যখন তিনি বাইরে যেতেন সুরধ্বনি হতো এবং প্রত্যেককে হাঁটু নত করতে হতো সেটা যিশু ছিলেন। কোন মানুষ ফরনের কাছে আসতে পারতেন না শুধুমাত্র জোসেফের মাধ্যমে, কোন মানুষ ঈশ্বরের কাছে আসতে পারেন না শুধুমাত্র যিশুর মাধ্যমে, সেটা যিশু ছিলেন যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল তা পূর্ণ হচ্ছে, ছায়া ও বিভিন্ন ধরনের মাধ্যমে বলা হয়েছিল। যিশু যখন পৃথিবীতে ছিলেন তিনি একই কাজ করেছিলেন যা ভাববাদীরা করেছিলেন, এই জন্যই তারা জানত যে তিনি ঈশ্বরের প্রকাশ ছিলেন, তার বাক্যে এটি ব্যাখ্যা করার প্রয়োজন ছিল না। যখন নথানেল এটা দেখলেন উপুড় হয়ে যায়, বললেন, আপনি ইসরায়েলের রাজা, ঈশ্বরের পুত্র, ইসরায়েলের রাজা, আমরা আপনাকে জানি কোন মানুষ এটা করতে পারেন না। নিকোদিম রাতে এসে ফরিসিদের জন্য এই কথা বললেন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা তাদের ইকুমেনিক্যাল কাউন্সিলে এতটাই আবদ্ধ ছিল যে তারা এটি গ্রহণ করতে পারেনি। তারা যা বলে থাকেন তিনি তা ব্যক্ত করলেন, বললেন, রব্বি আমরা, তারা আমরা, তাদের পরিষদ, আমরা জানি আপনি ঈশ্বরের নিকট হইতে আগত গুরু, কেননা আপনি এই যে সকল চিহ্ন কার্য সাধন করিতেছেন ঈশ্বর সহবর্তী না থাকিলে এই সকল কেউ করিতে পারে না। তারা তাকে চিনতে পেরেছিল, তারা জানত যে তিনি ছিলেন, কিন্তু তারা এতে জড়িয়ে পড়েছিল। আর ঈশ্বর গত 40 বছরে পবিত্র আত্মার বাপ্তিস্ম দিয়ে এই জাতিকে নাড়া দিয়েছেন, আর পুরুষ এবং মহিলারা এখনো এর বাইরে রয়েছে, কারণ তারা একই বিষয়ের সাথে জড়িত, অন্য দিনের প্রতিফলনে বসবাস করছে। কি ব্যাপার, প্রত্যেকেই একজন মেথডিস্ট, ব্যাপটিস্ট, প্রেসবিটেরিয়ান, লুথারান অথবা অন্য কিছু হতে চায়। দেখুন, এটি একটি প্রতিফলন। তারা মসির দিনের প্রতিফলনের মধ্যে বাস করছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছেন, তারা বলেছিল, আমরা মসির শিষ্য। তিনি বলেছিলেন, কারণ যদি তোমরা মসিকে বিশ্বাস করিতে তবে আমাকেও বিশ্বাস করিতে, কেননা আমারই বিষয়ে মসি লিখে আছেন। আপনারা যদি লুথারকে চিনতেন তবে আপনারা এই যুক্তি জানতেন, আপনারা যদি মেথডিস্টকে চিনতেন তবে আপনারা এই যুক্তি জানতেন, কারণ খ্রিস্ট এই যুগের বিষয়ে লিখেছেন যে বাক্য পূর্ণ হচ্ছে তা এই যুগে পূর্ণ হতে হবে। এটার ব্যাখ্যা করার জন্য কারো প্রয়োজন নেই, ঈশ্বর নিজে তার ব্যাখ্যা করেন। ঈশ্বর নিজেকে ব্যাখ্যা করেন কারণ তিনি একমাত্র যিনি এর ব্যাখ্যা করতে পারেন। ঈশ্বরের প্রতিশ্রুতি সর্বদা তিনি যা বলেছেন তা প্রমাণ করেন এবং এটাই ব্যাখ্যা। এখন যিশু সময় বাঁচাতে যিশু বলেছেন যোহন 14:12, যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে। তিনি কি এটা বলেছেন? সেটা ঠিক, এর কোন ব্যাখ্যার প্রয়োজন নাই। যখন কেউ সেই কাজ করে সেটাই ঈশ্বর অবশ্যই। সেখানে তিনি আরো বলেছেন, সেই রূপ লোটের সময়ে যেমন হইয়াছিল, মনুষ্যপুত্র যেদিন প্রকাশিত হইবেন সেই দিনও সেই রূপ হইবে। যিশু এটা বলেছেন। তিনি কি এটা বলেছেন? অবশ্যই তিনি এটা বলেছেন, এর কোন ব্যাখ্যার প্রয়োজন নেই। তারা বলেন, ঠিক আছে, এর অর্থ, এর অর্থ ঠিক তিনি যা বলেছেন, সেই রূপ লোটের সময় যেমন হইয়াছিল, মনুষ্যপুত্র যেদিন প্রকাশিত হইবেন সেই দিনও সেই রূপ হইবে। লোটের সময়ে কি হয়েছিল? আসুন কিছুক্ষণের জন্য ফিরে যাই, তারা কি করেছিল তা খুঁজে বের করা যাক। লোটের দিনে তিন শ্রেণীর লোক ছিল, বিশ্বাসী, ভণ্ড বিশ্বাসী এবং অবিশ্বাসী। এটি প্রতিটি ভিড়ের মধ্যে একই বিষয়। আমরা খুঁজে পাই যে সদমবাসীরা অবিশ্বাসী ছিল, লোট একজন ভণ্ড বিশ্বাসী ছিলেন, আব্রাহাম বিশ্বাসী ছিলেন। তিনি সেই ব্যক্তি যার সঙ্গে নিয়ম স্থির করা হয়েছিল, তিনি সেই ব্যক্তি যিনি একজন প্রতিষ্ঠিত পুত্রের সন্ধান করেছিলেন, তিনি সেই ব্যক্তি যিনি প্রত্যাশায় ছিলেন। আমেন। আমি নিজেকে আমেন বলছি না, আমেন মানে তাই হোক, আর এটা ঠিক। আব্রাহাম সদমে ছিলেন না, আব্রাহাম সদম থেকে উপরে আর বাইরে ছিলেন। তিনি আজ আধ্যাত্মিক মণ্ডলের এক প্রকার। লোট হলেন এক ধরনের ধর্ম সাম্প্রদায়িক মণ্ডলী যা এখনো সদমে রয়েছে। দেখুন, বাইবেল বলে যে সদমের পাপ প্রতিদিন তার ধর্মশীল প্রাণকে যাতনা দিত। কেন? এর বিরুদ্ধে দাঁড়ানোর মতো যথেষ্ট স্নায়ু তার ছিল না। আজ একটি গির্জায় অনেক ভালো মানুষ বসে আছেন, দেখছেন যে হাফ প্যান্ট পরা মহিলাদের এবং পুরুষরা এই কাজগুলি করছে, আর তাদের সদস্যরা রবিবারে গল্ফ খেলছে, আর পিকনিক পার্টি, আর সাঁতার এবং বিভিন্ন বিষয়ে গির্জায় যাওয়ার পরিবর্তে বুধবার রাতে বাড়িতে বসে টেলিভিশন দেখছেন। তারা এই বিষয়ে কিছু বলতে চান, কিন্তু বোর্ড তাদের বের করে দেবে। কি ব্যাপার? এটা পুনরায় লোড। তার জানলার বাইরে তাকিয়ে পাপ দেখেও পাপকে পাপ বলতে ভয় পায়। আব্রাহাম তাদের নোংরামিতে ছিলেন না, তিনি এর বাইরে ছিলেন। তিনি আধ্যাত্মিক মণ্ডলীর এক প্রকার ছিলেন। এখন দেখুন শেষ সময়ে ঠিক কি ঘটেছিল। আগুন পড়ার ঠিক আগে আর তারা ছিলেন পরজাতীয়। এটি আজ পরজাতীয়দের জগতের উপর পতিত আগুনের পূর্বাভাস দিয়েছে। যখন রাজ্যগুলি ভেঙে যাবে এবং সেগুলি পুড়িয়ে ফেলা হবে, আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে, প্রভু বলেন, এবং তারা প্রচণ্ড তাপে পুড়িয়া যাইবে। এটা ছিল তার একটা ছায়া। এখন তাদের ছবি করা যাক। এখানে আব্রাহাম বাইরে ছিলেন, সদমের বাইরে। তিনি সদমের বাইরে ছিলেন, লোট তখনও সদমেই ছিল। আশ্চর্যের ব্যাপার, একটা উষ্ণ সকালে প্রায় 11টার সময় তিনি দেখলেন তিনজন ব্যক্তি আসছেন, সাধারণ মানুষ, রাস্তায় হেঁটে পথ দিয়ে। আব্রাহাম ওক গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি বাইরে ছিলেন সম্ভবত সেই সকালে, পশুপালের সাথে চলে আসেন প্রায় দুবেলায়, আর তিনি তিনজনকে আসতে দেখলেন, আর সেই পুরুষদের সম্পর্কে কিছু ছিল যেটা একটি ঘন্টা বাজিয়েছিল। হে আমা, ঈশ্বর সম্পর্কে সর্বদা কিছু না কিছু থাকে। যখন তিনি মানুষের মাঝে আসেন, এটি একটি ঘন্টা বাজায়। তারা এটা জানে, সেখানে কিছু আছে, তাদের বলে সেখানে একটি প্রমাণ রয়েছে। আব্রাহাম দ্রুত দৌড়ে এসে বললেন, আমার প্রভু, নিকটে আসুন, আর কিঞ্চিত জল আনাইয়া দিই, আপনাদের পা ধুয়াইয়া দিই, এবং কিছু খাদ্য আনিয়া দিই, পরে পথে অগ্রসর হইবেন আপনার পথে। তাই তিনি ফিরে তাকালেন, তিনি বাথানের মধ্যে দৌড়ে গিয়ে একটি বাছুর নিয়ে আসলেন এবং সেটিকে মারলেন। এটা পরিষ্কার করার জন্য একজন চাকর ছিল তাম্বুতে গিয়ে তার নিচে, আর সারাকে কিছু ময়দা মাখার জন্য, কিছু খাবার তৈরি করার জন্য, কিছু রুটি তৈরি করার জন্য, আর চুলায় পিষ্টক তৈরি করার জন্য বলে তা বাইরে এনে পরিবেশন করলেন। যখন তারা সেখানে বসেছিলেন, খাচ্ছিলেন, তারা লক্ষ্য করতে শুরু করলেন এই লোকটি সদমের দিকে তাকিয়ে আছেন। আর তিনি বললেন, তাদের মধ্যে দুজন, আপনাদের মনে আছে, সদমে চলে যান, দুজন সদমে চলে যান, অনুগ্রহ করে এটা ছেড়ে দিবেন না। যিশু যা বলেছেন আমি তা উল্লেখ করছি। তাদের মধ্যে দুজন লোটকে আর যা কিছু বেরিয়ে আসার জন্য প্রস্তুত ছিল, তাদের বের করে আনার জন্য সদমে গিয়েছিল, আর যে দুজন সেখানে গিয়েছিল তারা সেখানে গিয়ে প্রচার করেছিল, আর সেখানে একজন আব্রাহামের সাথে অবস্থান করছিলেন। তিনি যে চিহ্নটি করেছিলেন তা দেখুন, তারা সেখানে একটি চিহ্ন পেয়েছিল। সেখানে সদমবাসীদের অন্ধত্ব দ্বারা আঘাত করা হয়েছিল। সুসমাচার প্রচার সবসময় অবিশ্বাসীদের অন্ধ করে দেয়, আর এটা কি করেছে তা লক্ষ্য করুন। এখন এখানে একজন দাঁড়িয়ে আছেন এবং আব্রাহামের সামনে একটি চিহ্ন তৈরি করলেন। এখন আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে কোন ঐতিহাসিক শাস্ত্র অনুসরণ করে, ইতিহাস অনুসরণ করেন, মণ্ডলীর যুগে এমন একটি সময় কখনো আসেনি যেখানে একজন ব্যক্তি পৃথিবীতে নামমাত্র গির্জায় গিয়েছেন? ধর্ম সম্প্রদায়ের মধ্যে আগে কখনো এমন কোন ব্যক্তি ছিলেন না যার নাম আব্রাহাম, হয়াকর্ম এর মতো করে শেষ হয়, কিন্তু আজ তারা একজন পেয়েছেন, গয়রফলা আকার, হয়াকর্ম। সেটা ঠিক, সেখানে গিয়ে তাদের ডেকে বের করে তিনি এর দ্বারা একটি দুর্দান্ত কাজ করছেন। গ্রাহাম, বিলি গ্রাহাম, ধর্ম সম্প্রদায়, রাজনীতিবিদ এবং আরো অনেকের মধ্যে ঈশ্বরের সেবক এটা চূর্ণ বিচ্ছিন্ন করছে। অন্যদিন যখন তারা তাকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেছিলেন, তিনি স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেছিলেন। ঈশ্বর তাকে এর জন্য আশীর্বাদ করুন। কেন? তাদের হুইস্কি কোম্পানি তিনি কখনোই প্রথম বেছে উঠতে পারেনি। যেমনটা ছিল, তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করত কারণ তিনি যে কোনো ভাবেই হোক সেগুলিকে বের করে দিতেন। সিগারেট কোম্পানিগুলি এবং এরকম বিষয়গুলি, দেখুন, তিনি সদমবাসীদের কাছে ঈশ্বরের বার্তাবাহক হিসেবে আছেন, ঠিক তাই। কিন্তু মনে রাখবেন, সেখানে একজন ছিলেন যিনি সেখানে অব্রাহামের সাথে ছিলেন, অন্য একজন পুরুষ, তারা দুজন নয় যারা সেখানে গিয়েছিলেন, একজন আধুনিক ধর্মপ্রচারকদের মতো যারা সেখানে প্রচার করতে গিয়েছিলেন। লক্ষ্য করুন, সেখানে একজন থেকে গিয়েছিলেন, দুজন সেই পথে নেমে গেলেন, আর একজন এখানে অব্রাহামের সঙ্গে থাকলেন, আর যিনি অব্রাহামের সাথে ছিলেন তিনি তাকে একটি চিহ্ন দেন। এখন দেখুন, তার নাম অব্রাম ছিল এবং তার স্ত্রী ছিলেন সারি। তার মাত্র দুদিন আগে ঈশ্বর তাকে দেখা দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন, আমি এখন তোমার নাম অব্রাম থেকে পরিবর্তন করে অব্রাহাম করছি। দেখুন, জি আর এ এইচ এ এম হলো ছয়টি অক্ষর পুরুষ, কিন্তু এ বি আর এ এইচ এ এম হলো সাতটি অক্ষর, এইচ এ এম, এইচ এ এম দিয়ে শেষ। এখন এখানে আধ্যাত্মিক মন্ডলীতে অব্রাহামের কাছে একজন ছিলেন এবং লক্ষ্য করুন তিনি কি বলেছিলেন। তিনি বলেছিলেন, অব্রাহাম, অব্রাম নয়, অব্রাহাম তোমার স্ত্রী কোথায়? সারি নয়, সারা, তোমার স্ত্রী সারা কোথায়? দেখুন তিনি কি বলেছিলেন, সে আপনার পিছনে তাম্বুতে আছে। আর তিনি বললেন, আমি তোমার কাছে ফিরে আসিব, আমি তোমার কাছে ফিরে আসিতেছি। সে ব্যক্তিগত সর্বনামটি দেখুন, যিনি এক, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুসারে তিনি ঈশ্বর ছিলেন। তিনি বললেন, আমি তোমার কাছে ফিরে আসিব। আর সারা একটি দৃষ্টিকোণ থেকে, যা আমরা সবাই বুঝতে পারি, মনে মনে হাসলেন নিজের প্রতি। সে বলেছিল, আমি একজন বুড়ি, শত বছর বয়সী, আমার প্রভু যিনি অব্রাহাম ছিলেন সেও বৃদ্ধ, জীবনের অতীত সময়ে তরুণ ব্যক্তিদের মতো। বলেছিলেন, কেন আমরা আর সেরকম আনন্দ পেতে পারি না? আমি বৃদ্ধা আর তিনি বৃদ্ধ। আর বলেছিলেন, আমরা তা পেতে পারি না। আর বলেছিলেন, কিভাবে এই বিষয়গুলি হতে পারে না। আর সেই পুরুষ ঈশ্বর দেহ ধারণ করে বললেন, সারা কেন সন্দেহ করলেন এবং হাসলেন এসব কথা বলে তাম্বুতে তার পিছনে। এখন দেখুন, যদি যীশু খ্রিস্টের সে একই সেবা কার্য না হয়, তিনি দর্শকদের দিকে তাকালেন এবং তাদের চিন্তা ভাবনা বুঝতে পারলেন। তিনি পিতরকে বলেছিলেন তিনি কে এবং তার পিতার নাম কি। নথনেলকে বলেছিলেন, কূপে পাশে মহিলাকে বলেছিলেন, যখন সে বলেছিল, তিনি বলেছিলেন, যাও আমার জন্য পানীয় নিয়ে আসো অথবা আমাকে পান করিবার জল দাও। সে বলেছিল, মহাশয়, আপনার সাথে কথা বলা প্রথা নয়, আপনি জিহুদি, সমরীয়দের সাথে কথা বলে না, আমাদের একে অপরের সাথে কোনো ব্যবহার নেই। তিনি বলেছিলেন, কিন্তু তুমি যদি জানতে তুমি কার সাথে কথা বলছো, তুমি আমার কাছে পানীয়ের জন্য জিজ্ঞাসা করতে। কথাবার্তা চলতে থাকলো, তিনি বললেন, যাও তোমার স্বামীকে এখানে নিয়ে এসো। মহিলাটি বলল, আমার স্বামী নেই। তিনি বললেন, তুমি ভালোই বলেছো, তোমার পাঁচজন ছিল। মহিলাটি বলল, মহাশয়, সেটা এবং তাদের মধ্যে পার্থক্য দেখুন। সেই সময়ের যাজকরা, সেই মহাসভা অন্য দিনের এক প্রতিফলনে বাস করছিল, তারা বলেছিলেন ইনি শয়তান। তাদের মন্ডলীর কাছে কিছু একটা জবাব দিতে হয়েছিল, কারণ তার প্রয়োজন ছিল। কিন্তু এই দরিদ্র মহিলাটি কি করেছিলেন, তার হৃদয়ে যে পূর্ব নির্ধারিত বীজ ছিল, সে অসুস্থ এবং ক্লান্ত হয়ে পড়েছিল, সে বেশ্যা হয়ে রাস্তায় নেমেছিল, কিন্তু যখন সে এটা দেখলো, সে বলল, মহাশয়, আমি দেখেতেছি যে আপনি ভাববাদী, 400 বছর ধরে আমাদের একজনও নেই, আর আমাদের বলা হয়েছে যে যখন মশীহ আসবেন তখন তিনি এই কাজগুলি করবেন। হে আমা, সেই বীজটি সেখানে শুয়েছিল, জীবনে ঝাঁপিয়ে পড়ল, কেন? তার কোনো ব্যাখ্যার প্রয়োজন ছিল না। যিশু বললেন, আমি তিনি যিনি তোমার সাথে কথা বলছেন। তার কোনো ব্যাখ্যার প্রয়োজন ছিল না, তিনি আলৌকিক কাজ করেছিলেন এবং সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি সেই মশীহ। আমেন। আর ঈশ্বর যা প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিক তা করেছিলেন। তোমার ঈশ্বর সদাপ্রভু আমার সাদৃশ্য এক ভাববাদী উৎপন্ন করিবেন। মশীহ বলেছিলেন, এটা কি ছিল? শাস্ত্রের একটি প্রমাণ। সে নগরে দৌড়ে গেল আর বলল, আইসো একটি মানুষকে দেখো, আমি যাহা কিছু করিয়াছি তিনি সকলেই আমাকে বলিয়া দিলেন। তিনি কি সেই খ্রিস্ট নহেন? ইনি কি তিনি নন? তিনি আমাকে বলেছেন আমি কি করেছি। এখন লক্ষ্য করুন, যিশু সেই মানুষটিতে তিনি ছিলেন যিনি তার পিঠ তাম্বুর দিকে করেছিলেন এবং সারা তাম্বুর ভিতরে কি ভাবছিলেন তা বলেছিলেন। ঈশ্বরের বাক্য বলে ইব্রীয় তার চতুর্থ অধ্যায়, তিনি বলেন, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদি এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। এটা বাক্য। আর যখনই একজন ভাববাদী আসেন তিনি বাক্য নিয়ে আসেন। আর তিনি সেই যুগের জন্য বাক্য ছিলেন। আর তিনি কি করেছিলেন? একজন ভাববাদী যিনি হৃদয়ে চিন্তাগুলি বুঝতে পেরেছিলেন, এটা যীশু খ্রিস্টের মধ্যে সম্পূর্ণ হয়েছিল, কারণ তিনি বাক্যের পূর্ণতা ছিলেন। আর যীশু বলেছেন, সদমের দিনে যেমন হয়েছিল মনুষ্যপুত্রের আগমনও তেমন হবে। ঈশ্বরের আত্মা পৃথিবীতে মানুষের দেহ ধারণ করে আসবেন।
ঈশ্বর মানুষের দেহ ধারণ করলেন, আমেন। আপনি কি এটা দেখতে পাচ্ছেন? আর একই কাজ করবেন যা ঈশ্বর সদমে মানুষের দেহ ধারণ করে করেছিলেন। মনে রাখবেন, তারা একটি প্রতিশ্রুত পুত্রের জন্য অপেক্ষা করছিল, আর ঠিক তারপরই প্রতিশ্রুত পুত্র এলেন। এটাই ছিল শেষ চিহ্ন যা সদম এবং আব্রাহামের দল প্রতিশ্রুত পুত্রের আগমনের আগে দেখেছিল। আপনি কি এটা লক্ষ্য করেছেন? আর এখন আধ্যাত্মিক মণ্ডলী সে সময় এসেছে। কেউ বলেছিলেন, ভাই ব্রায়ানাম, আপনি কি বললেন তিনি ঈশ্বর ছিলেন? বাইবেল বলে তিনি ঈশ্বর ছিলেন, এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, তিনি এলোহিম। আব্রাহাম তাকে তাই বলে ডেকেছিলেন, যে কোনো বাইবেল পাঠক তা জানেন। এলোহিম একজন সর্বশক্তিমান, তিনি প্রথম ও শেষ, আদি এবং অন্ত। এলোহিম আব্রাহাম তাকে বলেছিলেন এলোহিম, ঈশ্বর বড় অক্ষরে হিব্রু ভাষায় এলোহিম, ঠিক যেমন আদিতে ঈশ্বর এলোহিম। তিনি এলোহিম ছিলেন, দেহ ধারণ করেছিলেন, মানুষের পোশাক পরিধান করেছিলেন, মানুষের খাবার খেয়েছিলেন, আমেন। একটি চিহ্ন যে শেষ সময়ে ঈশ্বর পুনরায় মানুষের মাঝে দেহ ধারণ করবেন, আমেন। যীশু বলেছেন, আমি যে সকল কার্য করিতেছি তোমরাও করিবে। সদমের দিনে যেরূপ হইয়াছিল, মনুষ্য পুত্রের আগমনও ততরূপ হইবে, আমেন। এর কোন ব্যাখ্যার প্রয়োজন নেই, এর প্রকাশের দরকার আছে, এটাই এর প্রয়োজন আছে, আমেন। আপনি কি এটা বিশ্বাস করেন? আসুন আমরা মাথা নত করি। আমাদের স্বর্গীয় পিতা, আমরা আপনাকে আজ রাতে আপনার প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি এই বিষয়গুলি বলেছেন, আপনি তাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি ছাড়া কেউ আপনার বাক্যকে জীবিত করতে পারে না। আপনি বলেছেন দীপ্তি হোক, আর সেখানে দীপ্তি হলো। কাউকে ব্যাখ্যা করার দরকার নেই, এটা উদ্ভাসিত হয়েছিল। আমরা যেমন যেশায়া ভাববাদীর পুস্তক উদ্ধৃত করেছি, এক কন্যা গর্ভবতী হইবে, সে হয়েছে, কোনো প্রকাশের প্রয়োজন নেই, সে এটা করেছে, সেটাই হয়েছে। আপনি বলেছিলেন তিনি যখন আসবেন তখন তিনি বৈতলেহেমে জন্মগ্রহণ করবেন, বৈতলেহম থেকে যিহূদা দেশে। তুমি যিহূদার অধ্যক্ষদের মধ্যে কোনো মতে ক্ষুদ্রতম নও ইসরায়েলে, কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবেন, যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করিবেন। তিনি যে সকল বিষয় করবেন, তিনি চিৎকার করবেন, তিনি কিভাবে নিন্দিত হবেন, তার পা এবং তার হাত বিদ্ধ করবেন। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। কেমন করে দাউদ বলেছিলেন, আমি তোমার প্রাণ পাতালে পরিত্যাগ করিব না, আমি নিজ পবিত্র জনকে ক্ষয় দেখিতে দিব না। আর তৃতীয় দিনে তার শরীরকে কলুষিত করার 72 ঘন্টার আগে ঈশ্বরের বাক্য বলেছিল, তিনি উঠিবেন। তারা বলেছিলেন যে তারা তার দেহ চুরি করেছে, তারা আজ পর্যন্ত বিশ্বাস করে। কিন্তু আমরা বিশ্বাস করি, প্রভু আপনার বাক্য এটা উদ্ভাসিত হয়েছিল। যীশু খ্রিস্ট উঠেছিলেন এবং তিনি বলেছেন, আমি, আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমরা বিশ্বাস করি যে আপনি আজ রাতে এখানে আছেন। আমরা বিশ্বাস করি যে আপনি আজ রাতে এখানে যীশু খ্রিস্টের মতই আছেন, যেমন আপনি ছিলেন। আর আপনি শুধু চোখ, হাত, পা, মুখ, প্রাণ, দেহ খুঁজছেন যা আপনি নিজেকে প্রকাশ করতে ব্যবহার করতে পারেন। ঈশ্বর আজ রাতে আমাদের পবিত্র করুন, যাতে আমরা আমাদের মধ্যে জীবিত যীশু খ্রিস্টকে দেখতে পাই। তাকে আসতে দিন, তখন এটা ঘটবে, যেমন সেই গ্রীকদের ক্ষুধার মতো, যারা সেদিন এসে বলেছিল, মহাশয়, আমরা যীশুকে দেখিতে ইচ্ছা করি। আর তারা তাকে দেখতে পেয়েছিলেন, ও যখন তারা তার দিকে তাকান তখন নিশ্চয়ই রোমাঞ্চকর ছিল। ঈশ্বর আপনি আজও একই, আর আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা ক্ষুধার্ত হলে আমরা আপনাকে দেখতে পাবো, আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, অবিশ্বাসীরা, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি তোমাদের সাথে থাকিব, এমনকি তোমাদের মধ্যে পৃথিবীর শেষ পর্যন্ত। আমরা জানি যে আপনি কল্য, অদ্য এবং অনন্তকাল একই আছেন। প্রভুর বাক্য প্রচার করা হয়েছে, এটা লেখা রয়েছে, এখন এটা পূরণ করুন ঈশ্বরের গৌরবের জন্য, দেখাতে যে তিনি তার বাক্য রাখেন, আমেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আমি প্রার্থনা লাইন ডাকতে যাচ্ছি। আমি বিশ্বাস করি বিলি বলেছে যে সে প্রার্থনা কার্ড বিতরণ করেছে, 1 থেকে 100 পর্যন্ত অথবা এরকম কিছু। সে এখন এখানে নেই। প্রার্থনার কার্ড নম্বর কত? কেউ আপনার পিছন দিকে দেখে, এটা একটি সংখ্যা আর একটি অক্ষর, ABCD, অথবা এটা কি এ? ঠিক আছে, আসুন আমরা এদের নিয়ে আসি। 1, 2, 3, 4, 5 নম্বর ঠিক এইভাবে দাঁড়ানো শুরু করুন। এ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 4 আমি কাউকে দাঁড়াতে দেখিনি। প্রার্থনা কার্ড নম্বর 4, 1, 2, 3 প্রার্থনা। হয়তো সে উঠে দাঁড়াতে পারে না। যদি সে না পারে, কেউ আপনার প্রতিবেশীর কার্ডটি দেখুন, তার কাছে একটি কার্ড থাকতে পারে আর সে দাঁড়াতে পারে না। এখন তাড়াতাড়ি, সেখানে এটা আছে। 4, 5 প্রার্থনা কার্ড নম্বর 5, 6, 7, 8, 9, 10
11, 12, এখন আপনার নম্বর যখন টাকা হচ্ছে এখানে আসা শুরু করুন, 1, 2, 3 নম্বর ঠিক এভাবে চলে আসুন, প্রার্থনা কার্ড নম্বর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আপনাদের স্থান নিন, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 কেউ পারেন না। আমি সেখানে এক যুবককে হুইল চেয়ারে দেখতে পাচ্ছি, যদি আপনার নম্বর ডাকা হয়ে থাকে ভালো, আর যদি আপনি আসতে না পারেন ঠিক আছে, শুধু আপনার হাত ধরুন, আমরা দেখব আপনাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করব, বুঝলেন? এখানে কতজনের কাছে প্রার্থনা কার্ড নেই আর আপনি অসুস্থ? আপনার হাত দেখান যে কোনো জায়গায়, ঠিক এখানে, এটা ঠিক, আপনার হাত উপরে তুলুন। আপনি কি বিশ্বাস করেন যখন তারা তাদের একত্র করছে, আপনি কি এটা বিশ্বাস করেন যে তিনি কাল, আজ এবং অনন্তকাল একই? কতজন সেই সেবকদের দেখুন, শাস্ত্র কি বলে না আজ ভাইরা যে তিনি একজন মহাযাজক যাকে আমাদের দুর্বলতার অনুভূতির দ্বারা স্পর্শ করতে পারি? কতজন বিশ্বাস করেন, আপনার হাত উপরে তুলুন, তিনি একজন মহাযাজক যাকে আমাদের দুর্বলতার অনুভূতি দ্বারা স্পর্শ করা যায়? তারপর যদি বাইবেল বলে তিনি কল্য, আদ্য এবং অনন্তকাল একই আছেন, কতজন এটা বিশ্বাস করেন? তাহলে আজ তিনি কেমন আচরণ করবেন? তাকে গতকালের মতো আচরণ করতে হবে, এটা কি সঠিক? তিনি আজ রাতে কোথায় আছেন? মহিমার দক্ষিণ পাশে বসে তার শরীর, পবিত্র আত্মা এখানে ভবনে উপস্থিত আছেন তাকে প্রকাশ করার জন্য। লক্ষ্য করুন, এখন দেখুন, সেখানে কোন একজন মহিলা একদিন তার পোশাক স্পর্শ করলে কি ঘটেছিল? তার কাছে প্রার্থনা কার্ড ছিল না আমরা বলবো, কিন্তু সে তার পোশাক স্পর্শ করেছিল। আর যখন সে তার পোশাক স্পর্শ করলো, তখন যিশু ঘুরে দাঁড়ালেন এবং বললেন, কে আমাকে স্পর্শ করেছে? পিতর তাকে ধমক দিয়ে বললেন, কেন না, এটা ঠিক বিচক্ষণের মতো শোনাচ্ছে না, কেন সবাই আপনাকে স্পর্শ করার চেষ্টা করছে, কেন বলছেন কে আমাকে স্পর্শ করিল? তিনি বললেন, কারণ আমি টের পাইয়াছি আমা হইতে শক্তি বাহির হইল। কতজন সেটা জানেন? সদ্গুণ, যার অর্থ শক্তি, তার কাছ থেকে চলে গেছে, আমি দুর্বল হয়ে পড়েছি, কেউ আমাকে অন্যরকম স্পর্শ করেছে। আর তিনি দর্শকদের দিকে ঘুরে দাঁড়ালেন, তাকালেন, যতক্ষণ না তিনি বিশ্বাসের সেই গতিপথটি খুঁজে পান। সবাই তাকে স্পর্শ করছিল, হে রব্বি, আমরা আপনাকে বিশ্বাস করি আর এই সবকিছু, কিন্তু সেখানে কেউ ছিলেন যিনি সত্যি এটা বিশ্বাস করেছিলেন, আর তিনি তার পোশাক স্পর্শ করেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে তিনি সুস্থ হয়েছেন, কারণ সে মনে মনে বলেছিল যদি সে এটা করতে পারে এটা হবে। তিনি ঘুরে দর্শকদের দিকে তাকালেন যতক্ষণ না তিনি তাকে খুঁজে পান, আর তিনি বললেন, তাকে বললেন যে তার রক্তস্রাবের সমস্যা বন্ধ হয়ে গেছে এবং সে সুস্থ হয়ে গেছে, এটা কি ঠিক? এখন শ্রোতাদের মধ্যে তিনি এইভাবেই করছেন। এখন আমি দাবি করছি যে তিনি মৃত নন, তিনি আজকে ঠিক ততটাই জীবিত আছেন যতটা তিনি ছিলেন। আর বাইবেল বলে, যিশু স্বয়ং বলেছেন, আর সদমের সময়ে যেরূপ হইয়াছিল মনুষ্য পুত্রের সময়ও তদ্রূপ হইবে। এখন দেখুন, এটা কোনো ব্যাপার না ঈশ্বর এখানে কোন ধরনের দান রেখেছেন, এর সাড়া দেওয়ার জন্য এখানে একজনকে থাকতে হবে। তিনি একটি শহরে গিয়েছিলেন, বাইবেল বলে তাদের অবিশ্বাসের জন্য তিনি অনেক কিছু করতে পারেননি, এটা কি ঠিক? আজও একই বিষয়, আপনাকে তাকে বিশ্বাস করতে হবে, আপনাকে শুধু তাকে বিশ্বাস করতে হবে, এটাই একমাত্র উপায় আপনি করতে পারেন। প্রার্থনার লাইন কি প্রস্তুত? এখন সবাই প্রায় 10 মিনিটের জন্য শ্রদ্ধা করে, জানি না আমি সেখানে সম্পূর্ণ করতে পারবো কিনা, প্রায় 25 অথবা 30 জন দাঁড়িয়ে আছেন, কিন্তু এখন প্রার্থনা লাইনে আপনারা প্রত্যেকে জানেন যে আমি আপনাদের কাছে অপরিচিত আর আমি আপনাদের সম্পর্কে কিছু জানি না, আপনাদের হাত উপরে তুলুন প্রার্থনা লাইনে প্রত্যেকজন। এখন দর্শকদের মধ্যে যারা জানেন যে আমি আপনাদের সম্পর্কে কিছু জানি না, আপনারা হাত উপরে তুলুন। এখন এখানে আমি যা বলার চেষ্টা করছি বন্ধুরা, দেখুন, এখন এটা এখানে, এই সকল সেবকেরা এখানে মঞ্চে আর খ্রিস্ট এই প্রতিশ্রুতি দিয়েছেন, দেখুন এটা লেখা রয়েছে, যখন এটা পূর্ণ হবে শেষ সময়ে, প্রভুর আগমনের ঠিক আগে, এটা কি ঠিক? তখন এটা পূর্ণ হবে। এখন এটি সেই বাক্য যা আজ ভবিষ্যৎবাণী করা হয়েছে, লুথারের আলো নয়, ওয়েসলির আলো নয়, এমনকি প্যান্টিকোস্টাল আলো নয়, এটা এখন রাস্তা ধরে উপরে চলে গেছে। এখন লুথার ঠিক আছে, ম্যাথডিস্ট ঠিক আছে, ব্যাপটিস্ট ঠিক আছে, তাদের সবাই প্যান্টিকোস্টাল ভালো, আজ রাতে এখানে সব ধরনের বসে আছে, এটা নয়, এটা ব্যক্তি নয়। তাহলে কি আপনি কখনো একজন ম্যাথডিস্টকে লুথারের সম্পর্কে কিছু বলতে পারবেন না, কারণ তিনি পবিত্রতায় বিশ্বাস করেন আর লুথার বিশ্বাস করেন না, বুঝেছেন? আপনি একজন প্যান্টিকোস্টালকে বলবেন না পবিত্রতায় সব, তারা দানের পুনরুদ্ধার দেখেছেন, সে এটা বিশ্বাস করবে না, না সে তার চেয়ে বেশি পেয়েছে, বুঝেছেন? আর এটাই আমাদের শেষ মণ্ডলীর যুগ। আর বাইবেল বলে আর কোন মণ্ডলীর যুগ নেই, কিন্তু সেখানে লোকদের সমাবেশ হতে হবে, দেখুন। আর আমরা এখানে আছি এখন, মনে রাখবেন শেষ চিহ্ন। আমরা কি প্রতিশ্রুত পুত্রের সন্ধান করছি? আপনাদের হাত উপরে তুলুন। আপনি কি বিশ্বাস করেন যে আপনি খ্রিস্টের মধ্যে থেকে অব্রাহামের বংশধর? আপনার হাত উপরে তুলুন। তাহলে অব্রাহামের বংশ, আপনার চিহ্ন গ্রহণ করুন। এটা বাইরে ব্যাবিলনে নেই, এটা সেখানে সাম্প্রদায়িক বিশ্বে নেই, এটা এখানে আপনার মধ্যে রয়েছে, যারা সেখানে এই বিশৃঙ্খলায় নাই, এটা বিশ্বাস করুন। এখানে একজন মহিলা, তিনি আমার কাছে সম্পূর্ণ অপরিচিত, একই বয়সের কাছাকাছি কোথাও, আমি আমার জীবনে সেই মহিলাকে দেখিনি। যদি আমি সেই মহিলাকে সুস্থ করতে পারি, তবে আমি তা করব, যদি সে অসুস্থ হয়। আমি তার সম্পর্কে কিছুই জানি না। আপনি কি কয়েক মিনিট আগে তাকে তার হাত উপরে তুলতে দেখেছেন? আমি তাকে কখনো দেখিনি। তিনি সেখানে দাঁড়িয়ে থাকা একজন মহিলা মাত্র। আজ তারা এখানে একগুচ্ছ প্রার্থনা কার্ড নিয়ে এসেছে, সেগুলিকে মিশ্রিত করে লোকদের দিয়ে দিয়েছে। একজন এখানে এক নম্বর পেয়েছেন, আর সেখানে দশ নম্বর, পনেরো নম্বর, সাত নম্বর, এমনি করে তারা সকলে মিশ্রিত ঠিক আপনার সামনে প্রতিদিন। আর যখন তাদের ডাকা হয়, তখন সব জায়গা থেকে তাদের ডাকা হয়, বুঝেছেন? আর এখন আপনার কাছে প্রার্থনা কার্ড থাকার প্রয়োজন নেই, শুধু সেখানে বসে বিশ্বাস করুন। কেননা আজ রাতে নিজেকে চিমটি কাটুন, আসুন আমরা যে সময় বাস করছি তা খুঁজে বের করি। দেখুন এখন এটাও প্রায় শেষ, মিত্র প্রায় শেষ। এখন অব্রাহামের ঈশ্বর যদি যীশু খ্রিস্টকে মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত করেন, আর সেই যীশু প্রতিশ্রুতি দিয়েছেন যে শেষ দিনও একই লক্ষণ রয়েছে, যেটা অব্রাহাম, যে সেই দূত যিনি মানব দেহে ঈশ্বর ছিলেন, অব্রাহামের আগে প্রতিশ্রুত পুত্রের আগমনের ঠিক আগে যীশু বলেছেন, একই বিষয় আজও ঘটবে। এখন আমরা দেখতে পাচ্ছি পরমাণু এবং ধর্ম সম্প্রদায় আর এইগুলি, আর তারা যে বিশৃঙ্খলায় আছে। আমরা অদূরে একজন বিলি গ্রাহামকে দেখতে পাই এবং ওরাল রবার্ট, আর তাদের সমস্ত লোক সেখানে রয়েছে, প্যান্টিকোস্টাল বার্তাবাহক এবং ধর্ম সম্প্রদায়ের বার্তাবাহক সেখানে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কিছু ঘটছে, চিহ্নটি বহন করছে। বিলি গ্রাহাম একজন সঠিক ধর্মতাত্ত্বিক, ধর্ম সম্প্রদায় যা বিশ্বাস করে। ওরাল রবার্ট একজন বিন্দুতে নিরাময়কারী, ঠিক যেমন প্যান্টিকোস্ট। কিন্তু এখানে দেখুন, অব্রাহামের বংশের কাছে অন্য কিছু প্রতিশ্রুতি আছে। তারা সেখানে নিচে তাদের ধর্ম সম্প্রদায়ের মধ্যে আছে, ধর্ম সম্প্রদায়ের বাইরে কিছু হওয়ার কথা আছে, লোকদের একত্রিত করা। আমরা একটি আগামীকাল রাতের জন্য ছেড়ে দেব। দেখুন, আমি সেই মহিলাকে চিনি না, আমি তার দিকে ফিরে যাব। যদি প্রভু ঈশ্বর সেই মহিলাকে কিছু বলেন, এটা হতে পারে, এটা ঘরোয়া, হয়তো এটা আর্থিক, হয়তো এটা অসুস্থতা, আমি জানি না, সে জানতে পারে এটা সত্য কিনা। তিনি যদি আজ রাতে সেই একই কাজ করেন যা তিনি তখন করেছিলেন, আপনি কি ঈশ্বরকে বিশ্বাস করবেন যে যীশু খ্রিস্ট প্রতিজ্ঞা করেছিলেন শেষ সময়ে এখানে থাকবে? কতজন বিশ্বাস করেন যে আমরা সদমের মতো বাস করছি, যখন পুরো বিশ্ব সদমবাসীদের মতো অবস্থায় চলে গেছে? আজ রাতে আমি আপনাকে যা বলছি তা আপনাদের মধ্যে কতজন বিশ্বাস করেন? তাহলে অব্রাহামের সন্তান ও বংশ ঈশ্বরকে বিশ্বাস করুন। এখন তাই এটা আপনার মন থেকে বেরিয়ে যাবে যে আমি মহিলাকে কিছু বলার চেষ্টা করছি, তার মুখের দিকে তাকিয়ে বা টেলিপ্যাথি সম্পর্কে সমস্ত বিষয়, অথবা আপনি যা জানতে চান। কেউ যিনি টেলিপ্যাথি সম্পর্কে জানেন, তার চেয়ে ভালো জ্ঞান থাকা উচিত। দেখুন দেখুন, আপনি কি কখনো একজন টেলিপ্যাথিস্টকে সুসমাচার প্রচার করতে দেখেছেন? আপনি কি কখনো একজন আধ্যাত্মবাদীকে সুসমাচার প্রচার করতে দেখেছেন, লক্ষণ এবং আশ্চর্য কাজ করতে, যীশু খ্রিস্টকে একই ঘোষণা করতে? না। দেখুন এটা ঠিক, এটা মানুষের মন। দেখুন তারা অন্ধ, আপনি কি বিশ্বাস করেন যে তারা অন্ধ হতে পারে? বাইবেল বলেছে তারা হবে, এটা কি ঠিক? প্রচন্ড অহংকারী, ঈশ্বরপ্রিয় নয় বরং বিলাসপ্রিয়, শান্তি ভঙ্গকারী, অপবাদক, অজিতেন্দ্রীয়, সদ্বিদ্বেষী, লোকে ভক্তির অব্যয়ধারী, কিন্তু তাহার শক্তি অস্বীকারকারী হইবে। মথি চব্বিশ চব্বিশে যীশু কি বলেননি যে শেষ সময়ে দুই আত্মা মনোনীত দিগকেও ভুলাইতে পারে, যদি এটা সম্ভব? কিন্তু তা সম্ভব না। তারা শুরুতে ঈশ্বরের চিন্তায় ছিল এবং তারা ঈশ্বরের একটি অংশ। এখন অব্রাহাম, ইসহাক এবং জাকবের ঈশ্বর আজ রাতে যেন ব্যক্ত করেন যে আমি আপনার সম্পর্কে সত্য বলছি, এটা আপনি প্রভু। নম্রভাবে আপনার দাসদের তাদের নিজস্ব চিন্তা ভাবনাকে পথ থেকে সরিয়ে দিতে সক্ষম করুন, যেন আপনি আপনার মহিমার জন্য আমাদের শরীর ব্যবহার করতে পারেন, ঈশ্বরের পুত্র যীশুর নামে, আমেন। একটি দান কি এমন কিছু নয় যা আপনি গ্রহণ করেন এবং কেটে ফেলেন আর ফিরে যান? না না, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে পারেন এমন পথ থেকে কিভাবে নিজেকে বের করে আনতে হয় তা জানা। একটি দান শুধুমাত্র নিজেকে বের করে নেওয়ার জন্য, তারপর ঈশ্বর তাকে ব্যবহার করেন। আমার পিছনে থাকা ভদ্র মহিলাটি এখনই মারা যাবে যদি সে সুস্থ না হয়। আমার পিছনের ভদ্র মহিলাটি জন্য সম্প্রতি
অন্য একজন প্রার্থনা করেছেন। তার ক্যান্সার হয়েছে, ক্যান্সার তার বক্ষে এবং তার ফুসফুসেও রয়েছে, আর তার জন্য সম্প্রতি প্রার্থনা করা হয়েছিল এবং তিনি বিশ্বাসের মাধ্যমে এটা গ্রহণ করার চেষ্টা করছেন যে তিনি সুস্থ হয়েছেন। এটা সদাপ্রভু এই কথা কহেন, এটা কি সত্য ভদ্রমহিলা? যদি এটা হয়, দর্শকদের কাছে আপনার হাত নাড়ুন। অব্রাহামের ঈশ্বর এখনো বেঁচে আছেন, ঠিক আছে? আপনি যা বিশ্বাস করেন তা বিশ্বাস করুন এবং আপনি সুস্থ হয়ে উঠবেন, আমেন। আপনারা কি বিশ্বাস করেন? আপনারা বলেন, দর্শকদের কি হবে? এই মহিলা এখানে তার সাথে বসে আছে, সারির শেষে দ্বিতীয় মহিলাটি ঠিক সেখানে। আমি যখন সেখানে ঘুরে তাকালাম তখন আমি কিছু একটা দেখতে পেলাম, তার হাতে পেঁচানো একটি জিনিস, রক্তচাপ পাম্প করছে, তার উচ্চ রক্তচাপ আছে, এটা কি ঠিক? ভদ্রমহিলা হাত তুলুন। আপনি যদি বিশ্বাস করেন আপনার রক্তচাপ কমে যাবে। অব্রাহামের ঈশ্বর এখনো দৃশ্যে আছেন, তিনি ঠিক তেমনই আছেন যেমন ছিলেন। ঈশ্বরের বাক্য আজকের জন্য, আপনি কেমন আছেন? আপনি এখন বিশ্বাস করেন? ঈশ্বরে বিশ্বাস রাখুন, মনে হচ্ছে একজন শিশু। ঈশ্বর আপনার হৃদয় জানেন, যুবতী আমি জানি না। তুমি কি বিশ্বাস করো যে ঈশ্বর আমার কাছে প্রকাশ করতে সক্ষম কি ভুল হয়েছে? যদি আমি পারি, তুমি কি তাকে বিশ্বাস করবে? এটা তোমার জন্য নয়, এটা অন্য কারোর জন্য। সে তোমার ভাই, আর সে খুব গুরুতরভাবে অসুস্থ, আর সে এখানে উত্তরে একটি শহরে আছেন, তুলারে, আর সে একটি হাসপাতালে আছেন এবং তার লিউকেমিয়া হয়েছে এবং ডাক্তাররা তাকে মৃত্যুর জন্য ছেড়ে দিয়েছেন, কোনো আশা নেই। সেটা ঠিক, তুমি কি বিশ্বাস করো? ঠিক আছে, তোমার হাতে কি আছে? এটা নিয়ে যাও আর তার উপর রাখো, সন্দেহ করবে না, বিশ্বাস করো, আমেন। আপনি বিশ্বাস করেন? আমি আমার জীবনে কখনো ভদ্র মহিলাকে দেখিনি, কিন্তু ঈশ্বর ঈশ্বরই আছেন। এখন আমাকে বলুন, একজন মানুষ এটা করতে পারে? এটা করা একজন মানুষের সৃষ্টির মধ্যে নেই। এটা সেই ঈশ্বর যা যীশু খ্রিস্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শেষ সময় এখানে থাকবেন এবং নিজেকে প্রকাশ করবেন, ঠিক অব্রাহামের বংশের সামনে, ঠিক যেমন সদমের সময় হয়েছিল। এখন এখানে আমি ভদ্র মহিলাকে চিনি না, আমরা একে অপরের অপরিচিত। আমি অনুমান করি যে আমাদের জীবনে প্রথমবারের মতো দেখা। আপনি কি আমাকে তার সেবক বলে বিশ্বাস করেন? আপনি কি এটিকে বাক্য বলে বিশ্বাস করেন? আর আপনি সেটা জানেন, যদি এই বাক্যটি এখানে হৃদয়ে চিন্তা ও অভিপ্রায় বিচক্ষণকারী হয়, এটা কি সঠিক? বাক্য একটি নিরাময়কারী। এছাড়াও যদি আপনি এটি বিশ্বাস করতে পারেন, আপনি করেন। আপনি একটি অন্ধকার ছায়ায় ছায়াময়, সেটা ক্যান্সার। আর আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আমাকে বলতে পারেন যে ক্যান্সারটি কোথায়? এটা নিচে অন্ত্রে, তাই ডাক্তার বলেছে। আপনি কি এখন বিশ্বাস করেন যে আপনি সুস্থ হবেন? যান, আর কোনো সন্দেহ করবেন না, ঈশ্বর আপনাকে ভালো করবেন, আমেন। আপনারা কি বিশ্বাস করেন? সকলে ঠিক তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঈশ্বরে বিশ্বাস রাখুন, সন্দেহ করবেন না। আমরা একে অপরের অপরিচিত, আমি আপনাকে চিনি না। যদি আমরা অপরিচিত হই, তাহলে শ্রোতাদের জানতে দিই, আমরা আমাদের হাত ধরে রাখি। আমি আমার জীবনে এই মহিলাকে দেখিনি। আপনারা কি সেখানে বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন এটা যীশু খ্রিস্ট? এটা কি? এটা তার বাণী। যখন এই লোকেরা এটাকে প্রত্যাখ্যান করে, তারা একজন মানুষকে প্রত্যাখ্যান করে না, তারা বাক্যকে প্রত্যাখ্যান করে। এটা সেই বাক্য যা বাইরে ছিল, ফিরে যেতে পারেনি। এখন ভদ্র মহিলা আমার কাছে অপরিচিত, আমি তাকে আমার জীবনে কখনো দেখিনি। ঈশ্বর একজন নিরাময়কারী, এটা নিরাময়ের জন্য নাও হতে পারে, অন্য কিছুর জন্য হতে পারে, কিন্তু ঈশ্বর যদি আমাকে বুঝিয়ে দেন আপনার কষ্ট কি, আপনি কি আমাকে বিশ্বাস করবেন? আপনি প্রথম যে বিষয়টির জন্য প্রার্থনা করতে চান তা হলো আপনার কান খারাপ হয়েছে, আপনার একটি কান আপনি শুনতে পাচ্ছেন না, সেটা ঠিক, সেটা সত্য। আর তারপরে আপনার একটি অভ্যাস রয়েছে আর আপনি সেই অভ্যাসটি থেকে মুক্তি পেতে চান, এটি সিগারেট খাওয়া। এবার আপনার ভালো কানে আঙুল দিন, ঠিক আছে? আপনার ভালো কানে, ঠিক আছে? এখন ঈশ্বরকে বিশ্বাস করুন এবং আপনার পথে যান, আর করবেন না। আর আপনি যদি বিশ্বাস করেন তবে আপনি আর সিগারেট খাবেন না, যান, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আপনারা কি হয়েছে দেখেছেন? তিনি কি বাস্তব নন? আমি আপনাকে চিনি না, আমরা একে অপরের অপরিচিত। আমি আপনাকে আমার জীবনে দেখিনি, কিন্তু ঈশ্বর আপনাকে জানেন। যদি ঈশ্বর আমাকে আপনার সম্পর্কে কিছু বলতে পারেন, আপনি কি বিশ্বাস করবেন? সমস্ত দর্শক কি বিশ্বাস করবেন? মহিলাটিকে কেউ চেনেন? দর্শকদের মধ্যে কেউ কি মহিলাটিকে চেনেন? ঠিক আছে, আপনি জানেন যে এটি সত্য কিনা, এটা নিষ্পত্তি করা উচিত আর সত্য বলা উচিত। এখন আপনি দেখতে পাচ্ছেন গত কয়েক মিনিটে কি ঘটেছে, দেখুন, আমি হতবাক, দেখুন, এটা ঠিক, সবকিছু আমার কাছে অন্ধ হয়ে যাচ্ছে, দেখুন, এটি বিচক্ষণ, দেখুন, এটি পবিত্র আত্মা, এটা আমি নই, এটি এই সময়ের জন্য প্রতিশ্রুত বাক্য, এটি প্রেরিতদের সময় থেকে কখনো ছিল না, এটি কখনো হয়নি, কিন্তু যেখানে বলা হয়েছে মানব পুত্রের আগমনের ঠিক আগে, লোটের সময়ে যেমন হয়েছিল মানব পুত্রের আগমনেও তেমনি হবে। অবিশ্বাসীরা এটা বিশ্বাস করেন না, তারা এটা বিশ্বাস করবে বলে আশা করা যায় না, কিন্তু বিশ্বাসীরা এটা বিশ্বাস করেন। এখন পবিত্র আত্মা যদি এটা প্রকাশ করেন, তাহলে কতজন আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করবেন? আপনি আপনার হাত উপরে তুলুন। আপনার কিছু ক্ষতি হয়েছে, আপনার একটি গাড়ি দুর্ঘটনা ঘটেছে, এটা আপনার ঘাড়ের কিছু কোষের উকা টেনে নিয়ে গেছে, আপনার একটি কিডনিও খুলে গেছে, এটা ঠিক তাই না? আপনি বিশ্বাস করেন আপনি ঠিক হয়ে যাবেন, প্রভুর প্রশংসা হোক। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর কিডনির সমস্যা নিরাময় করেন? তাহলে এগিয়ে যান এবং আপনার নিরাময় গ্রহণ করুন। আসুন ভদ্রমহিলা, এদিকে দেখুন। আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর হৃদয়ের সমস্যা নিরাময় করেন? ঠিক আছে, আপনার পথে যান এবং বিশ্বাস করুন এবং আপনার হৃদয় ঠিক হয়ে যাবে। এখানে আসুন, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার পিঠ সারিয়ে তুলতে পারেন, আপনাকে সুস্থ করতে পারেন? তাহলে যান এবং বিশ্বাস করুন। শুধু ঈশ্বরকে বিশ্বাস করুন, আপনাকে এটাই করতে হবে। আসুন ভদ্র মহিলা, আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর পেটের সমস্যা নিরাময় করেন? যান, আপনার রাতের খাবার খান, আপনার সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করুন। আসুন, আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর বাত নিরাময় করতে পারেন? তাহলে যান, বিশ্বাস করুন আর তৈরি করুন, আর ঈশ্বর আপনাকে ভালো করবেন। ঠিক আছে, আসুন। আপনি কি আপনার সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন বাত আবার? আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে ভালো করতে পারেন? চলে যান, বিশ্বাস করুন, বলুন ধন্যবাদ প্রভু। সেখানে কতজন বিশ্বাস করেন? আপনারা কি বিশ্বাস করেন? এখানে এই মহিলা লাল পোশাক পরে বসে আছেন, তার হাত উপরে তুলছেন, উচ্চ রক্তচাপে ভুগছেন। আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে ভালো করতে পারেন? আপনি কি করেন? ঠিক আছে, সেখানে আপনার পাশে মহিলাটির উপর আপনার হাত রাখুন এবং তাকে বলুন তার কণ্ঠস্বর ঠিক হতে যাচ্ছে, আমেন। সেখানে এটা আছে, আমেন। আপনি কি বিশ্বাস করেন? বিশ্বাস রাখুন। এখানে একজন ব্যক্তি বসে আছেন, শরীরের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। আপনি কি বিশ্বাস করেন মহাশয় এখানে বসে আছেন? হ্যাঁ, আপনার রক্তক্ষরণ হয়েছে। আপনি বিশ্বাস করেন যে এটি নিরাময় হবে? আপনার পাশের ভদ্র মহিলাটিরও রক্তক্ষরণ হয়েছে এবং তার পিঠে সমস্যা রয়েছে। আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে সুস্থ করবেন? আপনি করেন, আপনার হাত উপরে তুলুন আর এটা গ্রহণ করুন, বিশ্বাস করুন। আপনার পাশে এই ভদ্র মহিলাটিরও পায়ে এবং নিতম্বের সমস্যা রয়েছে। আপনি কি বিশ্বাস করেন যে এটা ঠিক? ভদ্র মহিলা, আপনি কি বিশ্বাস করেন যে আপনি সুস্থ হয়ে যাবেন? ঠিক আছে, আপনার হাত উপরে তুলুন, বলুন আমি এটা গ্রহণ করছি। ঠিক আছে, তার পাশের মহিলার সংক্রমণ হয়েছে। আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর সংক্রমণ নিরাময় করবেন? চশমা পড়া তরুণী, আপনার হাত উপরে তুলুন, বলুন আমি এটা গ্রহণ করছি। ঠিক আছে, বিশ্বাস করুন। তার পাশের ভদ্র মহিলার কিডনির সমস্যা রয়েছে। ভদ্র মহিলা, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর কিডনির সমস্যা সারিয়ে দিবেন? ঠিক আছে, আপনার হাত উপরে তুলুন, এটা গ্রহণ করুন। তার পাশের ছোট্ট মেয়েটির গলগণ্ড আছে, আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর সেখানে গলগণ্ড নিরাময় করবেন? আপনার হাত উপরে তুলুন, এটা গ্রহণ করুন। অন্তর থেকে কতজন বিশ্বাস করেন? তাহলে নিজের পায়ে উঠে দাঁড়ান আর এটা গ্রহণ করুন। আব্রাহাম, ইসাক এবং জাকবের ঈশ্বরের উপস্থিতিতে উঠে দাঁড়ান। প্রভু যীশু খ্রিস্টের নামে পবিত্র আত্মা এখন এই ভবনের উপর নেমে আসুন এবং ঐশ্বরিক উপস্থিতিতে প্রত্যেক ব্যক্তিকে সুস্থ করে তুলুন।